Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla la wa man yudlil falan tajida lahu waliyyan murshida. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, মাহে রবিউল আউয়ালের মাঝামাঝিতে আমরা এসে পৌঁছেছি। এই অবস্থায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার জীবনী নিয়ে আমাদের যে আলোচনা ধারাবাহিক চলছে, এই ধারাবাহিক আলোচনার আমরা এখনো পর্যন্ত দ্বার প্রান্তে মৌলিক সাবজেক্টে উপস্থিত পারিনি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেমন মহান, বড়, তার আদর্শ এবং জীবন এটিও হলো তেমনি বৃহৎ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ যেমন বলে শেষ করা যাবে না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনীও তেমনি আলোচনা করে শেষ করা যাবে না। তবে উল্লেখযোগ্যভাবে, মৌলিকভাবে যে জিনিসগুলো আলোচনা না করলেই নয়, যেগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন, সেই বিষয়গুলোকেই আমরা কেবলমাত্র আলোকপাত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নির্যাতনের চরমে পৌঁছে গিয়েছিলেন, মুশরিকদের শারীরিক এবং মানসিক যাতনার অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, সেই অবস্থায় মক্কার মুশরিকরা তারা চিন্তা ভাবনা করে দেখল যে মুসলমানদেরকে তো কোনোভাবেই দমানো যাচ্ছে না, তাদেরকে দমন করা সম্ভবপর হচ্ছে না। তখন তারা সাহাবায়ে কেরামের উপর এবং স্বয়ং নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর দমন নীতি, নিপীড়ন এগুলো শুরু করে দিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য অন্যরকম। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, বাধা যত মজবুত হবে, বাধা যত প্রকট হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে তত দ্রুত গতিতে পৃথিবীতে প্রচার প্রসার করে দিবেন। এটি আল্লাহ পাকের একটি অমোঘ নীতি এবং নিয়ম। আজকে দেখুন, বর্তমান যুগের দিকে লক্ষ্য করুন, ইসলাম নিয়ে কত কুৎসা রটনা, কত প্রোপাগান্ডা, কত মিথ্যে প্রচার, ইসলাম অফোবিয়া আজকে পৃথিবীর এক ফ্যাশনে পরিণত হয়ে গেছে এবং পশ্চিমা জগতের বহু রাষ্ট্রের ভোটের কার্ড হয়ে গেছে ইসলাম অফোবিয়া। তারা যত চেষ্টা করছে, যত কুৎসা রটনা করছে, যত বেশি ইসলামের বদনাম করছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম তত দ্রুত গতিতে পশ্চিমা জগতে ছড়িয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর বিজয় দান করবেন, এই জন্য তিনি সিদ্ধান্ত, আল্লাহর অমোঘ সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছেন, এই দ্বীনকে মেটানো কারো পক্ষে সম্ভবপর নয়। এই জন্য ষষ্ঠ হিজরি নবুয়তের ষষ্ঠ বৎসরে এসে বড় বড় সাহাবায়ে কেরাম যারা প্রভাবশালী, যারা নাকি প্রতাপশালী বীর, সামাজিক অবস্থান যাদের রয়েছে, তারা ইসলামের সুশীতল ছায়াতলে দীক্ষিত হওয়ার জন্য আস্তে আস্তে লাইন ধরতে শুরু করল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুজন ব্যক্তির নাম এই মুহূর্তে উল্লেখ না করলেই নয়, একজন হলেন নবী আলাইহিসসালামের ছোট চাচা তথা হযরতে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিসসালামের চাচাদের মাঝে শুধু দুজন ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন, একজন হলেন হযরতে হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কোনো চাচা ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করতে পারেননি। তবে আবু তালেব তিনি ইসলাম গ্রহণ না করলেও দীন ইসলামকে এবং নবী আলাইহিসসালামকে সার্বিকভাবে এত বেশি সহযোগিতা সাহায্য করেছেন যেটা অন্যান্য চাচারা সহসাই তারা করেননি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক উপাধি নবী আলাইহিসসালাম দিয়েছেন, আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহ হলেন হযরতে হামজা। এবং এই সাহাবী রসুলের চাচা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে দুধ ভাইও শুআইবা নামক দাসীর দুধ পান করেছিলেন তারা উভয়ে। নবী আলাইহি সালাতু ওয়াসালাম সেই দিক দিয়ে হযরতে হামজার সঙ্গে সম্পর্ক হল দুধ ভাই। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিসসালাতু ওয়াসালামের মাত্র 2-3 বছর বয়সে বড় ছিলেন, যার ফলে হুজুরের বাল্য ফ্রেন্ডও ছিলেন। বাল্যকাল থেকেই তিনি সচোখে নবী আলাইহিসসালাতু ওয়াসালামকে দেখেছেন। তার আখলাক, চরিত্র, তার বিশ্বস্ততা, আমানতদারি, এগুলো সব তিনি লক্ষ্য করেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি প্রিয় ছিলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাতৃপুত্র অর্থাৎ হল তার ভাতিজাতে না দেখে তিনি কখনো থাকতে পারতেন না। তবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেশা ছিল যুদ্ধ বিগ্রহ, যুদ্ধবিদ্যা শেখা এবং শিকার করা। তিনি বন জঙ্গলে গিয়ে বিভিন্ন পশু শিকার করতেন। একদিন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে শিকার করতে গেছেন। এই অবস্থায় আবু জেহেল নবী আলাইহিসসালাতু ওয়াসালামকে পথের মাঝে পেয়েছেন। পথের মেঝে পেয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম কে সে মানসিকভাবেই শুধু কষ্ট দিল না, বরং একটি রাওয়ায়েতে আসছে অকাট্য বাক্যের সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম কে আবু জেহেল একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করল, যার ফলে নবী আলাইহিসসালাতু ওয়াসালামের মাথা ফেটে মাথার থেকে রক্তধারা প্রবাহিত হতে লাগল। এরপর সে কাবা শরীফের আশপাশে যে সমস্ত কুরাইশদের বিভিন্ন গোত্রের বিভিন্ন লিডাররা সেখানে আড্ডা বসাত, সেই আড্ডার ভিতর যে প্রবেশ করল। আবদুল্লাহ বিন জুদআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দাসী নিজ গৃহে থাকা তিনি সাফা পাহাড় থেকে এই দৃশ্য দেখেছেন। দেখার পরে হযরতে হামজা যখন শিকার থেকে এসেছেন আসছেন, পথিমধ্যে এই দাসীর সঙ্গে দেখা। এই দাসীর সঙ্গে যখন নাকি দেখা, তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হলো তীর ধনুক। দাসী গিয়ে এগিয়ে যেয়ে বলল, হামজা তুমি কি শুনেছ? আজকে দুরাত্মা আবু জেহেল তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কটু বাক্য বলেই ক্ষান্ত হয়নি, বরং তাকে পাথরের আঘাতে তার মাথা ফাটিয়ে দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধে ফেটে পড়লেন এবং কাল বিলম্ব না করে তিনি ওই অবস্থায় শিকারীর পোশাকেই কাবা শরীফের সামনে চলে এলেন। এসে আবু জেহেলকে ডাক দিলেন, আবু জেহেল এদিকে আস। আসার সাথে সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্নি মূর্তি দেখে আবু জেহেল ঘাবড়ে গেল। কাল বিলম্ব না করেই আবু জেহেলের মাথা ধনুকের আঘাতে ওইভাবে ফাটিয়ে দিলেন যেভাবে আবু জেহেল নবী আলাইহিস সালাতু ওয়াসালামের মাথা পাথরের আঘাতে ফাটিয়ে দিয়েছিল। হযরত হামজা বলতে লাগলেন, এত বড় দুঃসাহস, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন প্রচার করে, সত্যের বাণী প্রচার করে, তাকে তোরা আঘাত করে তার মাথা ফাটিয়ে দিয়েছিস। এইবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে এইবার ঘোষণা করে দিলেন, আবু জেহেল শুনে রাখ, আমার ভাতিজা সত্য, যেই বাণী প্রচার করে সেই বাক্য হল সত্য, আর আমিও আমার ভাতিজার ধর্মে বিশ্বাসী হয়ে গিয়েছি, আমিও মুসলমান হয়ে গিয়েছি। এখনো চাচার কাছে ভাতিজার কাছে যেতে পারেন নাই, তিনি মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিলেন। এরপরে আশপাশে যারা ছিল তারা সবাই বলতে লাগল, হামজা সত্যই কি তুমি মুসলমান হয়ে গেছ? তিনি বললেন যে হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি, তোদের অসুবিধা কি? আমার ভাতিজার ধর্ম সত্য ধর্ম, বাপদাদার ধর্ম যেটি আছে এটি হলো মিথ্যে ধর্ম, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবেগে নবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলা বলতেছিলেন। তিনি যখন ফিরে গেলেন তখন একটু কনফিউজ হয়ে গেলেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে কথাগুলো তো আমি আবেগে বলে ফেলেছি, আসলে এই ধর্ম পালন করা গ্রহণ করা কি আমার জন্য ঠিক হলো? বাপদাদার ধর্ম ত্যাগ করা কি আমার জন্য ঠিক হলো? তিনি কনফিউজ হয়ে গেছেন। এই পর্যায়ে সারা রাত নির্ঘুম তিনি কাটিয়েছেন। শেষ পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এই দীন ইসলাম সত্য ধর্ম হয়ে থাকে, তোমার ধর্ম যদি হয়ে থাকে, তাহলে আমি যে বিশ্বাস এনেছি এই বিশ্বাসের উপর আমার মজবুতি দান করো, আমার বিশ্বাসকে তুমি দৃঢ় করে দাও, মজবুত করে দাও, অটল করে দাও, যেন আমি দ্বিধাদ্বন্দ্বের আগুনে পুড়ে না মরি, আর যদি এটি মিথ্যে ধর্ম হয়ে থাকে, অসৎ হয়ে থাকে, অবাস্তব হয়ে থাকে, তাহলে আমার পূর্বের বাপদাদার ধর্মে ফিরে যাওয়ার এক সুন্দর ব্যবস্থা তুমি করে দাও। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইসলামের বিশ্বাসকে বদ্ধমূল করে দিলেন। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে উহুদের যুদ্ধে ওয়াহশীর হাতে তিনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সহ্য বীর্যকে বৃদ্ধি করে দিলেন, ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দিলেন, ইসলামের নবীর সাহসকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিলেন। এই ইসলামকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ইচ্ছে করলে কি না করতে পারেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুজুর দাওয়াত নিয়েও যাননি, বরং হলো আবু জেহেল হুজুরের উপর আঘাত করেছে, শারীরিক মানসিক আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এ দৃশ্য দেখেছেন, সেই জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরকে আবু জেহেলকে দমন করার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য আজকে মুসলমানদের উপর যে আঘাত আসছে, মুসলমানদের নবীর উপর আজকে ইজ্জতের উপর আঘাত, এটা কি সহ্য করা যায়? আল্লাহর নবীকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র তৈরি করবে, 1.8 মিলিয়ন মুসলমান আজকে দুনিয়াতে আমরা জীবিত, এই দৃশ্য কি সহ্য করার মতো? আজকে যদি আমরা যদি হযরত হামজার মতো যদি আমরা এই দুঃখ দুর্দশাকে যদি আমরা সহ্য করতে পারি নবী আলাইহি সালাতু ওয়াসালামের মতো, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যে দেশে হযরতে নবী আলাইহি সালাতু ওয়াসালামের ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে, সেই দেশে আল্লাহ পাক এমন কোন হামজাকে আল্লাহ পাঠিয়ে দিবেন যার হাতে সে দেশের মানুষদের ইসলাম গ্রহণ করা সহজ হয়ে যাবে, সেই দেশের মাটিতে একদিন ইসলামের পতাকা পতপত করে উড়বে, ইসলাম সেখানে ইনশাআল্লাহ একদিন বিজয়ী হবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি ওয়াদা আছে। আবু জেহেল সেদিন দমে থাকার মানুষ ছিল না, কিন্তু সে কূট চাল করে ভালো মানুষ সেজেছিল, কারণ আবু জেহেল জেনেছিল যে যদি আজকে আমি উত্তেজিত হয়ে যাই তাহলে হামজা আজকে যে কোনো দুর্ঘটনা ঘটা দিবে, আর হামজার সামনে দাঁড়ানোর মতো সাহস আবু জেহেলের ছিল না। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ফজিলত, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ হওয়ার পরে তার বুককে চিরে কলিজা বের করে হিন্দা নামক এক মহিলা, পরবর্তীতে তিনিও মুসলমান হয়ে গিয়েছেন, তিনি তার বাপের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁচা কলিজা সে চিবিয়ে খেয়েছিল। সেই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেছেন, যারা মদিনাতুত তাইয়্যিবাতে আমার রজায় আথার জিয়ারত করতে আসবে তারা যেন আমার চাচার কবরটাও জিয়ারত করতে যায়, অর্থাৎ তারা যেন সুহাদায় উহুদদের কবরটাও জিয়ারত করে আসেন। আজকে দেখুন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে তার লস হয়নি, আজকে কত লক্ষ লক্ষ মানুষ 1400 বৎসর যাবত উহুদের ময়দানে গিয়ে সসম্মানে শ্রদ্ধার সাথে তাকে সালাম করছেন এবং তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। তার জন্য দোয়া মুসলমানরা না করলেও জান্নাত অবধারিত, তিনি শহীদ হয়ে মারা গেছেন, কিয়ামতের দিন রক্তাক্ত অবস্থায় আল্লাহ পাক তাকে উঠাবেন, আমাদের দোয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই দোয়ার দ্বারা আল্লাহ পাক তার জান্নাতের স্ট্যাটাসকে আরো উঁচু করে দিচ্ছেন। এই একই বৎসরে আরাক বীর মুজাহিদ, যার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বহু কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেছেন, সেই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাত্র 3 দিন পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্ব হাদাইনির রাজুলাইন ইলাইক বি উমর ইবনুল খাত্তাব আও বি আবু জাহল ইবনে হিশাম, হে আল্লাহ তুমি এই দুই ব্যক্তির যে কোনো একজন যাকে তুমি পছন্দ করো তাকে তুমি ইসলামের দৌলত দান করে ইসলামের সহ্য বীর্যকে তুমি বর্ধিত করে দাও, ইসলাম প্রকাশ্যে প্রচার করার তুমি ব্যবস্থা করে দাও, কারণ এরা দুজনেই মানসিকভাবে হল তারা শক্তিশালী, শারীরিকভাবেও তারা শক্তিশালী, দুজনেই মক্কার লিডার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়াকে হযরত ওমরের জন্য কবুল করলেন, আবু জেহেলের জন্য নবীর দোয়া গৃহীত হল না। কারণ কি? একই ওয়ার্ডে একই নবী একই সময়ে দুজনের জন্য দোয়া করলেন, একজনের জন্য কবুল হলো আর একজনের জন্য রিজেক্ট হয়ে গেল কেন? এটার কারণ হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পূর্বেও তার অন্তরের মাঝে সততা ছিল, তিনি সত্য সত্যবাদী ছিলেন, মিথ্যুক ছিলেন না। তিনি মুশরিক ছিলেন ঠিক, শেরেকের উপর প্রতিষ্ঠিত ছিলেন এ কথা সব ঠিক, ইসলামের শত্রুও ছিলেন সব ঠিক, কিন্তু মিথ্যুক ছিলেন না, ধোকাবাদ ছিলেন না। সেই জন্য ইসলামের জন্য উর্বর মাটি হল সততা। যাদের অন্তরের মাঝে সততা আছে, ইসলামের এই বারিধারা বর্ষিত হলে তাদের অন্তর থেকেই, তাদের অন্তরের মাঝে ইসলামের গাছ আল্লাহ পাক অঙ্কুর সৃষ্টি করে দেন। এর প্রমাণ হল দেখুন, সাউথ আমেরিকার মানুষগুলা কিন্তু খুব সাদাসিধা, খুব সৎ। সাউথ আমেরিকার অধিকাংশ মানুষ, দুষ্ট মানুষ তো সব জায়গায় আছে, কিছু তো দুষ্ট মানুষ আছেই ঠিক, কিন্তু এভারেজ তারা হলো সৎ, তারা খুব মিথ্যা কথা বলে না, তাদের অন্তরটা কমপ্লিকেটেড না। এই জন্য আপনি যদি সাউথ আমেরিকার যে কোনো জায়গায় গিয়ে যদি 20 জন মানুষের সামনে যদি ভালোভাবে তাদের ভাষায় ইসলামের দাওয়াত দিতে পারেন, দেখবেন যে এই 20 জনের মধ্যে 10 জন উপস্থিত মজলিসে ইসলাম গ্রহণ করে। কিন্তু আপনি পক্ষান্তরে ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে যে মুশরিকদের সামনে আপনি বছরের পর বছর দাওয়াত দেন, দেখবেন যে তারা গ্রহণ করতে চায় না। কারণ কি? এদের দেল হল ইসলামের জন্য উপযুক্ত, এরা সাদা সিধা মানুষ, আলাভোলা মানুষ, কমপ্লিকেটেড মাইন্ডের না। এই জন্য আবু জেহেলের মাইন্ড ছিল খুব কমপ্লিকেটেড, খুব কুটিল মনের অধিকারী ছিল, মিথ্যুক ছিল, ধোকাবাদ ছিল। এই জন্য নবীর দোয়া আবু জেহেলের জন্য কবুল হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হলো কার জন্য? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম গ্রহণ করলেন, তখন এই ঘটনাটি মক্কার বড় বড় লিডারদের জন্য এক বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ালো, তাদের মাথার টনক নড়ে উঠল যে এইভাবে যদি একে একে করে আজকে হামজা মুসলমান হয়ে গেছে, আগামীকাল যদি হামজার মতো প্রতাপশালী আরেকজন মুসলমান হয়, তাহলে তো এই মক্কাতুল মুকাররমাতে এক সময় আমাদের থাকাই কঠিন হয়ে যাবে। সুতরাং সেই দিন আসার আগেই তারা পরামর্শ করল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলো, তাকে হত্যা করে বাপদাদার ধর্মকে নিরাপদ করো, নইলে একদিন তোমাদের প্রত্যেককে ভিটামাটির থেকে উৎখাত করা হবে। তখন তারা একজন শক্তিশালী সাহসী যুবকের সন্ধান করতে লাগল, পুরস্কার ঘোষণা হয়ে গেল। কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে এই জায়গায় আনতে পারবে? তারা মজলিস বসে অপেক্ষা করছে যে কে মাথা কেটে আনবে। কেউ দুঃসাহস দেখায় না, কিন্তু খত্তাবের ছেলে ওমর দুঃসাহসী, 27 থেকে 30 বৎসরের যুবক, কোনো কোনো রেওয়ায়তে আসছে 27 বৎসর, কোনো কোনো রেওয়ায়তে আসছে 30 বৎসরের তাগড়া জোয়ান, টগবগে যৌবনদার। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমি, তোমরা বসে থাকো, আমি মুহাম্মাদের শিরোচ্ছেদ করে তার মাথামণ্ডলকে আমি তোমাদের সামনে এনে দিচ্ছি। নগ্ন তরবারি নিয়ে বীর বিক্রমে তিনি বাড়ির থেকে বের হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, যাওয়ার পথে আবু নাঈম নামে একজনের সঙ্গে তার দেখা হলো। সে বলে যে, ওমর, বড় পেরেশান মনে হচ্ছে তোমাকে, কোনো খারাপ উদ্দেশ্যে বৌঝিত কোথাও যাচ্ছ, কি উদ্দেশ্যে যাচ্ছ বলো তো। তখন তরবারি নাড়িয়ে নাড়িয়ে বলছে যে, আমি বাপদাদার ধর্ম যে ত্যাগ করেছে, শুধু তাই নয়, বরং বাপদাদার ধর্মের উপর কালিমা লোপন করেছে, যে নাকি দলে দলে মানুষদেরকে ধর্মান্তরিত করছে, সেই মুহাম্মাদের কাল্লা আনার জন্য, মোহাম্মদকে হত্যা করার জন্য আমি যাচ্ছি। তখন সে বলল যে, অমর, আগে নিজের পায়ের কাঁটা খোলো, এরপরে জঙ্গলের কাঁটা খোলো। তোমার কি হুশ আছে, তোমার কি খবর আছে যে তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ তারা দুজনেও যে মুসলমান হয়ে গেছে তোমার খবর আছে না? তো মোহাম্মদকে নিঃশেষ করা তোমার বেশি জরুরি নাকি তোমার বোন ভগ্নিপতি যে ইসলাম গ্রহণ করেছেন? এই সাঈদ তিনি হলেন আশআরে মুবাশশারার দশ জনের একজন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন আগুন অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রসুলের বাড়ির দিকে না যে এই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে তিনি সাহাবাদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছিলেন, তিনি দারুল আরকামের দিকে যাচ্ছিলেন। মুশরিকরা বসত দারুন নদওয়াতে, পরবর্তীতে আর আজকে তারা এই দারুন্নদওয়াতেই বসেছে। আর মুসলমানরা দারুল আরকামে নবী আলাইহি সালাতু ওয়াসালামের শিষ্যরা তার কথাবার্তা শুনছে। এই সময় তিনি রাস্তা পরিবর্তন করে নিজের বোনের বাড়িতে চলে এলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা গত দুই তাফসীর আগে আলোচনা করেছি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সাঈদের বাড়িতে হযরত ওমরের বোনের বাড়িতে ওই সময় তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। হযরত ওমর এর আগেও কোরআন তেলাওয়াত শুনেছেন, হযরত ওমরের কোরআন সম্পর্কে কিছুটা ধারণা আগের থেকেই আছে, এর আগেও তিনি কোরআন শরীফ শুনেছেন, এই জন্য কোরআনের তেলাওয়াত শুনেই তিনি বুঝতে পারছেন এটা কোরআনের তেলাওয়াত। এর আগে কেমনে কোরআন শুনেছেন হযরত ওমর? একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বাইতুল্লাহর সামনে নামাজ পড়ছিলেন, সূরাতুল হাক্কা তিনি তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত খুব পছন্দ এবং ভালো লাগছিল, এই জন্য উনি যদি প্রকাশ্যে কোরআন শোনেন মানুষ বদনাম করবে, এই জন্য তিনি নিজেকে কাবা শরীফের গিলাফের মধ্যে ঢুকিয়ে চুপ করে দাঁড়া আছেন আর হুজুর কাবা শরীফের সামনে তিলাওয়াত করছেন নামাজে। হাক্কার যখন এই আয়াতে আসছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, তিনি হলেন একজন সম্মানিত রসুল, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, এই সুন্দর কোরআনের ভাষা শৈলী দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বড় একজন কবি, এত সুন্দর করে কবিতা রচনা করতে পারলেন, এটা হযরত ওমরের চিন্তায় আসতেছে। পালা আছে কিন্তু কাবা শরীফের গিলাফের ভিতরে শুনতেছে। তখনই রসুল নেক্সট আয়াত পড়েছেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, এটা কোন কবির কথা নয়, কবির কোন রচনা নয়, তবে কম সংখ্যক মানুষই ইমান গ্রহণ করে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করতে লাগলেন, সর্বনাশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি বড় গণক ঠাকুর, আমার মনের ভিতর কি আছে সেটা উনি জানতে পারলেন কেমনে, এত বড় গণক। তখন নেক্সট আয়াত হুজুর তিলাত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোন গণকের কোন কথা নয়, কলিলাম্মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক মানুষই নসিহত এবং উপদেশ গ্রহণ করে থাকে। এইবার হযরত ওমর চিন্তা করলেন, খাই সেরে কি মারাত্মক কথা, যেটা আমার মনে জাগে সেটাই উনি জেলে ফেলেন কেবলে, তাহলে এটা কবির কোন কবিতাও না, গণকের কোন গণনাও না, তাহলে জিনিসটা কি? এইবার তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তখন নেক্সট আয়াত হুজুর তিলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো সমগ্র জগতের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এক বাণী। এই আয়াত শুনেই সেদিন থেকে হযরতে ওমরের অন্তর বিগলিত হতে শুরু হয়েছে। তখন সেইবার তিনি মুসলমান হননি, গোপনে গোপনে কোরআন শুনে আসছেন। তবে বড় ভালো লেগেছে, বড় মজা লেগেছে। সেই জন্য দেখুন, একটি মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার যদি করতে হয়, তার অন্তরে যদি ইসলামের আলো ছড়িয়ে দিতে হয়, ইসলামের গাছ বপন করতে হয়, তাকে পবিত্র কোরআন শোনানো লাগবে। কোরআনের ম্যাগনেটিক পাওয়ার মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয়। আমরা তো কোরআন শুনতে রাজি না, আমরা বিভিন্ন ঘটনা বলি, বিভিন্ন ধরনের এই সমস্ত রং তামাশা, এগুলো নিয়েই আমরা ওয়াজ নসিহত করি। আজকে ওয়াজ নাই দুনিয়াতে, আজকে সব হলো আওয়াজ। এক ঘন্টা, দেড় ঘন্টা, দুই ঘন্টা বক্তৃতা করে, না আছে একটা কোরআনের আয়াত, না আছে একটা হাদিসের, শুধু উদ্ভট কথা বলে মানুষকে হাসাচ্ছে, কান্দাচ্ছে, আর মানুষ মনে করতেছে আর এই হুজুরটাই না হলো হুজুর। এ ধরনের ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না। ওয়াজের জন্য আল্লাহ পাক তো কোরআন নাজিল করেছেন, আল্লাহর রসুলের হাদিস ভান্ডার, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, এতটুকু ওয়াজের জন্য যথেষ্ট নয়? যথেষ্ট। সেই জন্য যেই ওয়াজের ভিতরে কোরআন নাই, সুন্না নাই, সাহাবায়ে কেরামের কোনো আদর্শের আলোচনা নাই, সেই ওয়াজ ওয়াজই না, এগুলা হলো আওয়াজ। এগুলো দিয়ে আপনি হাসি রহস্য, এগুলা কমেডি। এখন বাংলাদেশে দেখবেন, বিশেষ করে আমাদের জাতির মাঝে, যে হুজুর যত কমেডি হবে তার জনপ্রিয়তা তত বেশি, তার ওয়াজ শোনার জন্য মানুষ হলো পাগল হয়ে যায়। আর যিনি কোরআন হাদিস থেকে কথা বলেন, কই না হুজুরের কোনো রসকস নাই, হুজুরের বলে আবার রসকস লাগবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় সেখান থেকেই বিগলিত হচ্ছিল। এইবার তিনি তো ঘরের থেকে যখন নাকি ঘরের বাইরে, তখনই শুনছেন যে কি যেন একটা তেলাওয়াত হচ্ছে, তার জানতে আর বাকি নেই, কারণ তিনি এই আওয়াজ আগের থেকে পরিচিত। এইবার তিনি দরজায় যে কোরআন আনলেন, দরজা খোল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো গরিব মানুষ ছিলেন, দাস ছিলেন, তিনি ভয়ে একদম যা খাটের নিচে পলাইছেন, যে ওমর এসে গেছে, আবার হাতে নগ্ন তরবারি। ভগ্নিপতিও ওমরের মেজাজ জানেন, তিনিও সামনে এসে সাহস পাচ্ছেন না। এরপরে বোন সামনে আসছে, বোন আসার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্র বাঘের মতো, ন্যাকড়ে বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল, এমন জোরে থাপ্পড় মেরেছে বোনের কান ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছেন। এইবার বোনকে ছেড়ে দিয়ে ভগ্নিপতিকে ধরেছে, যে মুরতাদ হয়ে গেছ তোমরা, বাপদাদার ধর্ম ত্যাগ করেছ, এখন দেখাবো তোদেরকে বাপদাদার ধর্ম ত্যাগের কি পরিণাম হয়। মাটির উপরে ফেলে দিয়ে ভগ্নিপতিকে মারতে শুরু করেছে। এইবার বোন এগিয়ে এলেন, যে ভাই খবরদার, তুমি আমার স্বামীর গায়ে হাত দিও না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতিকে ছেড়ে দিয়ে তাকে মারতে লাগলেন। এইবার তাকে যখন মেরে রক্তাক্ত করে দিল, তিনি অগ্নিশর্মা হয়ে বলছেন, যে তোরা কি পড়তেছিলি দেখা, দেখেন কি দুঃসাহস বোনের। তিনি বলেন, তুমি অপবিত্র মুশরিক, তোমাকে দেখানো যাবে না, তোমার হাতে এটা তুলে দেওয়া যাবে না, কি পড়তেছিলি? তখন তিনি বললেন, যে কোরআন তেলাওয়াত করছিলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা দিচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে দেখা, আমাকে দেখান লাগবে। বোন ভগ্নিপতি কিছুতেই হাতে দেন না। দেখেন, মুশরিকদের হাতে, নন মুসলমানের হাতে কোরআনের আরবি লেখা কখনোই আপনি হাতে তুলে দিতে পারবেন না, তাদেরকে দিতে হলে কোরআনের শুধু ট্রান্সলেশন যেগুলো আছে এগুলো আপনি দিতে পারবেন, কোরআনের ট্রান্সলেশন ইংরেজিতে, বাংলায়, স্প্যানিশে, ফ্রান্সে, যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক এটা তুলে দেওয়া যাবে, কিন্তু আরবিও আছে কোরআন আছে এটা তাদের হাতে দেওয়া যাবে না, তিনি তুলে হাতে তুলে দিচ্ছেন না, বলতেছে আমি এটা দেখে সারবো, ভাই বোনের মধ্যে যুদ্ধ। এইবার তিনি বললেন তুমি যদি দেখতে চাও তোমাকে গোসল করা লাগবে, পবিত্র হওয়া লাগবে, তুমি অপবিত্র। হযরত ওমর গিয়ে গোসল করে আসলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পাণ্ডুলিপি দেওয়া হলো। সূরাতুত তাহার প্রথম কয়েকটি আয়াত ছিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাসকা, আমি এই কোরআন অবতীর্ণ করিনি কিন্তু আমি ভীতি প্রদর্শনের জন্য, তোমাদের অন্তরে প্রভুর ভয় সৃষ্টি করার জন্য, জাহান্নামের ভয় সৃষ্টি করার জন্য নাজিল করেছি। ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা, এই কিতাব হলো নসিহতপূর্ণ, উপদেশময়, কার জন্য? যে তার প্রভুকে ভয় করে, প্রভুর শাস্তিকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটি অবতীর্ণ হয়েছে মিম্মান খালাকাল আরদা, যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, বিছিয়ে দিয়েছেন, এত বড় জমিনকে সৃষ্টি করেছেন এবং সাতটি আকাশকে উচ্চ সুমহান উচ্চ করে যিনি সৃষ্টি করেছেন, সেই প্রভু মহাপ্রভুর পক্ষ থেকে নাজিলকৃত এটি একটি কিতাব। আর রহমান আলাল আরশিস্তাওয়া, সেই প্রভু কোথায় আছেন, কোথায় খুঁজতে যাব, প্রশ্ন জাগে। আর রহমান তিনি হলেন মার্সিফুল, তার উপর এটা অবধারিত নয় যে মানুষের জন্য, জীব জানোয়ারের জন্য তিনি জমিন সৃষ্টি করবেন, এটা তার উপর অবধারিত নয়, আকাশকে সৃষ্টি করা এটি তার উপর অবধারিত নয়, বরং হল আর রহমান, তিনি সৃষ্টি করেছেন দয়াবশত। আলাল আরশিস্তাওয়া, যিনি নাকি সুমহান উচ্চ আরশে আজিমে যিনি অবস্থান করছেন। এই আয়াত যখন তেলাওয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়লেন, পড়ার পরে এইবার ওমরের মন গলে আঠাল মাটির মতো হয়ে গেল। দেখেন আঠাল মাটি এটা এত শক্ত, এটি দিয়ে যদি যখন শুকিয়ে যায়, কারো মাথায় যদি আঘাত করা যায়, ঢিল দেওয়া যায়, তখন মাথা ফেটে যাবে, এত শক্ত হয়। আবার বৃষ্টির পানি লাগার সাথে সাথে এটা হলো একদম মোমের মতো নরম হয়ে যায়। হযরত ওমরের হৃদয়, প্রচণ্ড হৃদয় এটি আঠাল মাটির মতো, এটি আজকে গলে কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে, কোরআনের বাড়ি ধারায় এই আঠাল মাটি আজকে গলে এখানে একটি উর্বর জমিনে পরিণত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলেন, এই চল আমি রসুলের হাতে যে ইসলাম গ্রহণ করব। এইবার হযরত ওমরের এই কথা ঘোষণা শুনে বোন আর ভগ্নিপতি এতক্ষণ যে মায়ের খেয়েছিল সেই দুঃখ আর দুঃখ থাকতে পারে, ক্ষণিকের মাঝে সে দুঃখ উধাও হয়ে গেল। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খাটের নিচে পলালো, তিনি এই ঘোষণার পরে বের হলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম ডাইরেক্ট চলে গেলেন দারুল আরকামে। দারুল আরকামে যখন গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি স্যাটেলাইটের মাধ্যমে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়েছে যে ওমর আসতেছে, মম হয়ে আসতেছে। বের হয়েছিল বাড়ির থেকে এক উদ্দেশ্য নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছেন। এইবার দারুল আরকামে গিয়ে তরবারি নগ্ন তরবারি হাতে যে একদম জোরে জোরে কোরআন আটতেছেন, তারা যেন আর সহ্য হচ্ছে না। সাহাবায়ে কিরাম সব ভয়ে আতঙ্কিত হয়ে গেছে হযরত ওমরকে দেখে, কেউ দরজা খুলে সাহস পাচ্ছে না। হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব তিনি এসে দরজা খুলে দিলেন, খুলে দিয়ে বললেন, ওমর যদি সৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে তো ভালো কথা, যদি কোনো অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে যেই নগ্ন তরবারি নিয়ে এসেছ এই নগ্ন তরবারির মাধ্যমে তোমার জীবনের ভবলীলা আমি শেষ করে দেব। কোন উদ্দেশ্যে আসছ? এইবার সাহাবায়ে কিরাম শুধু পিছা যাচ্ছেন সবাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক তো তাকে মেসেজ দিয়েছেন, তিনি এগিয়ে আসতে লাগলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সাহাবায়ে কিরাম সামনে যেতে দেন না, কারণ নগ্ন তরবারির সাথে সাহাবায়ে কিরাম তো নিরস্ত্র, যদি তরবারি দিয়ে একটা আঘাত করে ফেলে হুজুরের উপরে, সাহাবায়ে কিরাম তো আঘাতকে নিজের উপরে নেবেন, কিন্তু রসুলের গায়ে একটু কাটার আঘাত লাগুক সাহাবায়ে কিরাম এটি সহ্য করতে পারবেন না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, তোমরা ক্ষান্ত হও। হযরত ওমরের হাতে তরবারি নির্বিঘ্নে এসে হযরত ওমরের মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিলেন, বললেন যে বেটা ওমর কি জন্য এসেছ, কোন উদ্দেশ্য নিয়ে এসেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কথার ধরনই আলাদা, ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে এসেছি। হযরত ওমরের মুখে এই ঘোষণা শুনে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের খুশিকে আর নিয়ন্ত্রণ পর্যন্ত করতে পারেন না, তিনি জোরে সরে তাকবীর দিয়ে উঠেছেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম হুজুরের সঙ্গে সমস্বরে তাকবীর দিয়ে ফেলেছেন, উঠেছেন, আল্লাহু আকবার। রসুল মাত্র এই কয়েকদিন আগেই দোয়া করেছেন, হে আল্লাহ, এই দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামে দীক্ষিত করে ইসলামের সহ্য বীর্যকে বৃদ্ধি করে দাও, এই দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দোয়াকে কবুল করে ফেলেছেন। এইবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে হাত দিয়ে তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। এইবার মুসলমান, এটা ষষ্ঠ হিজরিতের এই ঘটনা, এতদিন পর্যন্ত মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারেনি, যদিও নবুয়তের তৃতীয় বৎসর পর্যন্ত, তিন বৎসর পর্যন্ত গোপনে মুসলমানরা ইবাদত বন্দিগি করেছেন, প্রচার কার্য গোপনেই করেছেন, আর বাকি তিন বৎসর মুসলমানরা প্রকাশ্যে ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহ থেকে পারমিশন এসে গিয়েছিল, দাওয়াতের মিশনও প্রকাশ্যে প্রচার করার জন্য নির্দেশ ছিল, কিন্তু মুসলমানরা নির্বিঘ্নে সেটি আদায় করতে পারেন নাই। এইবার হযরত ওমর মুসলমান হয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ চলেন, কাবা শরীফের সামনে নামাজ পড়তে দেয় না, দেখি কে নামাজ পড়ে, এদিকে ওই দুরাচারী গোষ্ঠী ওরা তো অপেক্ষা করছে যে ওমর নবী আলাইহিস, আজ তো ওমরকে পাঠাইছি সে তো মাথা নিয়েই আসবে এখানে, আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। এখন ঘটনা হয়ে গেল হল উল্টা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাকে নিয়ে, হুজুরকে নিয়ে সাথে নিয়ে কাবা শরীফের সামনে গেলেন। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফে হুজুরকে নিয়ে যাচ্ছিলেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বডিগার্ড হিসাবে তিনি সামনে ছিলেন, হুজুরকে পিছনে রেখেছিলেন, যে কোনো যদি দুরাচারী যদি আঘাত করে সেই আঘাত ওমরের উপর আসুক, রসুলের উপর না আসুক। কোনো কোনো রেওয়ায়েতে আসছে এক পাশে ওমর আর এক পাশে হামজা, এই দুই বীর সামনে সামনে যাচ্ছেন, হুজুর পিছনে পিছনে আসতেছেন, হুজুরের পিছনে সাহাবা ইকরাম। আল্লাহর রসুলের দোয়া কি আল্লাহ ফেলে দিয়েছেন, হে আল্লাহ তুমি ইসলামের সহ্য বীর্য বৃদ্ধি করো, এটা কি সহ্য বীর্য বৃদ্ধি না? এইবার যা আজান দিয়ে নির্বিঘ্নে মুসলমানরা কাবা শরীফে নামাজ পড়ে ফেললেন। এখন তাদের তো মাথা খারাপ হয়ে গেল, হইলটা কি, করলাম কি আর হইলটা কি? দেখুন, ইসলামের বিরুদ্ধে যত বেশি ইসলামের শত্রুরা উঠে পড়ে আদা জল খেয়ে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তত দ্রুত গতিতে আল্লাহ পাক দুনিয়াতে ছড়িয়ে দিবেন। আজকে দেখেন এই 9/11 এর আগ পর্যন্ত পশ্চিমা জগতের মানুষ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন, মুসলমান সম্পর্কে এতটা জানতো না। এখন বরং মুসলমানদের চেয়ে এরা ভালো জানে, মুসলমানদের চেয়ে আরো বেশি জানে। আল্লাহ রাব্বুল আলামিন, এটি হলো আল্লাহর অমোঘ সিদ্ধান্ত, যত বেশি বাধা বিপন্ন আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে তত বেশি সামনের দিকে আল্লাহ পাক অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করবেন। আর আমাদের হলো ডেডিকেটেড মুসলমান হওয়া, আমাদের হলো মজবুত মুসলমান হওয়া, আমাদের হলো খাঁটি রসুলের অনুসারী হওয়া। এই জন্য ভয় ভীতি যতই আসবে এগুলোর মোকাবেলা আমাদেরকে করতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তাটা এতটা স্মুথ না, বরং হলো জান্নাতে যেতে হলে আমাদের কিছুটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হবে। আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান্নাস, মানুষ কি ধারণা করেছে যে তারা দাবি করবে যে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নেব না? রসুলের জীবদ্দশাতে যেই মানুষগুলো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আলামিন খেতাব দিয়েছিল, তারাই পরবর্তীতে জাদুকর, কবি, মিথ্যুক এ সমস্ত অপবাদ দিয়েছিল। এটা নতুন কোনো কিছু নয়, কিন্তু এগুলো দিয়ে তাদের লাভ হয়নি। যারা এই অপবাদ দিয়েছিল, কারো কারো ভাগ্যাকাশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূর্য উদয় করে দিয়েছিলেন, তারা তো সৌভাগ্যশীল হয়েছে। আর অধিকাংশর নাম নিশানা দুনিয়ার থেকে নষ্ট নাবুদ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। আবু জেহেল দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়নি, উতবা, সাইবা এগুলো সব হলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে। নবীর বিরোধিতা করে দুনিয়াতেও কেউ লাভবান হতে পারে না, আর আখেরাত তো তাদের একদম চরম বরবাদ, যেই বরবাদীর কোনো হিসাব রেখা নাই, কোনো সীমারেখা নাই। এই জন্য যারা রসুলের আনুগত্য করতে পারবে তারাই দুনিয়াতে কামিয়াব হবে, আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কামিয়াব করবেন। সেই জন্য অবশ্যই আমাদেরকে ঘৃণা করতে হবে যারা রসুলকে নিয়ে কুৎসা রটনা করবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসে জিজ্ঞেস করলেন, হে মহামান্য ইমাম, আপনি বলুন, আপনি তো মদিনার বড় মুফতি, মদিনার সবচেয়ে বড় আলেম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম হাদিসের পূর্ণাঙ্গ কিতাব কিতাবের আকৃতিতে লিখেছেন, মুয়াত্তা ইমাম মালিক। যখন ইমাম বুখারীর জন্মও হয়নি, তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি হাদিসের পূর্ণাঙ্গ কিতাব লিখেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে এসে জিজ্ঞেস করছেন, একজন মানুষ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কুৎসা রটনা করল, গালমন্দ করল, নিন্দাবাদ করল, বদনাম গাইল, তাহলে আমি তাকে আমার করণীয়টা কি হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার কার্যবলী হবে সেই সময় যে তোমার যদি শক্তি থাকে সেটি কি তুমি শক্তি দিয়ে বন্ধ করবা, শক্তি না থাকলে মুখ দিয়ে তুমি প্রতিবাদ করবা, আর সেটিও যদি না থাকে অন্তরে অন্তরে ঘৃণা করবে। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো, আমি যদি এই তিনটার কোনো একটাই না করি, ঘৃণাও করলাম না, মুখেও প্রতিবাদ করলাম না, আর আমি শক্তি দিয়েও প্রতিহত করার চেষ্টা কোনোটাই করলাম না, তাহলে কি হবে? তখন ইমাম মালিক রহমাতুল্লাহ গোস্বান্বিত হয়ে বললেন, তোমার মতো পোড়া কপালে মানুষের এই জমিনের উপর বসবাস করার কোনো অধিকার নাই, তোমার এর চেয়ে মরে যাওয়া হলো আরো ভালো, এই জমিনে থাকার অধিকার তোমার নাই। আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে টানাটানি চলছে আর তুমি সুফি সেজে পীর বুজুর্গ হয়ে তুমি বসে আছো। সুবহানাল্লাহ, আমি বড় আশ্চর্য হই, আমার বড় আজীব লাগে, একজন বাংলা ভাষাভাষী, তার নির্জগতে বলো আলোচিত ব্যক্তিত্ব, সৌদি আরবের সম্ভবত দাম্মামে তিনি থাকেন, নবী আলাইহিসসালাতুয়াসসালামের ইজ্জত নিয়ে যখন ফ্রান্সের প্রেসিডেন্টের উক্তি আসছে এবং শার্লি পত্রিকা যে উক্তি করেছে এবং বড় বিল বোর্ডের ভিতরে এটিকে বারংবার দেখানো হচ্ছে এই ব্যঙ্গচিত্রকে, এইটা নিয়ে যারা সারা দুনিয়ার মুসলমান আজকে ফুঁসে উঠেছে, সারা দুনিয়ার মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, এইটা নিয়ে নাকি প্রতিবাদ যারা করবে তারা নাকি সঠিক ইসলামের উপরে নাই, তারা সঠিক ইসলামের প্রতি নাই, এই মৌলবিসাব কার টাকা খেয়ে এই ধরনের ফতুয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আর উনি জানেন। তার ফতুয়া শুনবো নাকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতুয়া শুনবো আমরা? মালিক রহমতুল্লাহ আলাইহ, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার অন্তরে যদি আল্লাহর রসুলের যদি ভালোবাসা থেকে থাকে, তুমি আমার বাবাকে যদি গালি দাও আমি প্রতি উত্তর করব না? আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, মাকে গালি দেয়, আপনি কি করবেন? বসে থাকবেন নাকি আপনি এর প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবেন? করবেন, অবশ্যই করবেন। মুসলমান নিজের বাবা মাকে বেশি ভালোবাসে নাকি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে? আল্লাহর রসুলকে আমরা আমাদের পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসি, আমাদের নিজের জীবনের চেয়ে আমরা বেশি ভালোবাসি আল্লাহর রসুলকে। এখানে দেখুন, যে কোনোদিন নামাজ পড়ে না, অনেকের আবার নাস্তিক কি মাইন্ড আছে, অনেকের আকিদা খারাপ আছে, তারা পর্যন্ত এ ঘটনা সহ্য করতে পারে নাই, এ ঘটনা কোন মুসলমানই সহ্য করার মতো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের হৃদয়ে রসুলের ভালোবাসা সৃষ্টি করে দেন। তাহলে ষষ্ঠ হিজরি পর্যন্ত কি ঘটনা ঘটেছে এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম, সব ষষ্ঠ নবুয়তের ষষ্ঠ বর্ষ, হিজরত না, সরি, নবুয়তের ষষ্ঠ বর্ষর পর্যন্ত কি ঘটনা ঘটেছে, হিজরতে তো আমরা যাইনি, এরপরে ইনশাআল্লাহ নবুয়তের সপ্তম বর্ষর থেকে কি হয়েছে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সন্ধ্যা ছয়টায় আলোচনা শুরু করবো। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধি দর্শক, আপনারা দীর্ঘ সময় যাবত আজকে ওয়েট করেছেন, আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু ডিলে হয়েছিল, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা ছয়টায় আবারও আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দিনের উপর বেঁচে থাকুন, দিনের উপর টিকে থাকুন, সেই কামনা করে আবারও সালাম জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের মহতারাম ডক্টর সাইফুল্লাহ ভাই, ওনার সহধর্মিনী, আমাদের মাশা আল্লাহ আসহাবে কাহা আসহাবে বদরের তিনি একজন মেম্বার, এবং পেশায় তিনি মাশা আল্লাহ এখানে একজন বড় ডাক্তার, হসপিটালে তিনি ওয়ার্ক করেন। তিনি আনফর্চুনেটলি তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন, দোয়া চাওয়া হয়েছে, আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বোনকে, বড় ভালো মানুষ, সত্যই ভালো মানুষ, এত ভালো মানুষ যেটা উচ্চ শিক্ষিতদের মাঝে খুঁজে পাওয়া খুব কঠিন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আরেক ভাই, উনি নাম বলেননি, ওনার ইয়ঙ্গার সিস্টার, তিনিও শিখ, সম্ভবত তিনিও তারও কোভিড, আল্লাহ পাক যেন তাকেও সুস্থ করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহাল আলামিন, রাব্বুল আলামিন, মাহে রবিউল আউয়ালে আমরা কতকগুলি গুণাগার বান্দা বান্দি মিলে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে আমরা আল্লাহ অনলাইনের মাধ্যমে আল্লাহ একত্রিত হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে, সিরাত নিয়ে আমরা কিছু আলোচনা করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, এই আলোচনাকে তুমি কবুল মঞ্জুর করো, এর মাঝে যত ভুল ত্রুটি হয়ে যায় হয়েছে সবগুলোকে তুমি ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করো, রসুলের ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মহাব্বত, শ্রদ্ধা দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিও। ইলাহাল আলামিন, আমরা যেন কিয়ামতের মুসিবতের দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে কুবরা আমাদের নসিব হয় সে ব্যবস্থা তুমি করে দিও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজ মাফ করে দিও, যারা অসুস্থ তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। ইলাহাল আলামিন, যে বোন, যে দুজন বোন অসুস্থ আছেন, আল্লাহ এর বড় ভালো মানুষ, আল্লাহ তুমি তাদেরকে অসুস্থ করেছো, মেহরবানি করে তুমি তাদেরকে দারুশ শেফা থেকে শেফা দিয়ে দাও। হে আল্লাহ তুমি তো ওই মহান স্রষ্টা যে সুস্থকে অসুস্থ করতে পারে, অসুস্থকে সুস্থ বানাতে পারে, আল্লাহ তুমি ছাড়া কেউ তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দিতে পারবে না, মেহরবানি করে তুমি দারুশ শেফা থেকে শেফা দিয়ে দিও। আরো অজানা নাম জানি না আমরা, আমরা চিনি না লক্ষ লক্ষ মানুষ যারা অসুস্থ তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। ইলাহাল আলামিন, আল্লাহ করোনা ভাইরাস, আলসার, ক্যান্সার, এই ধরনের মরণ ব্যাধির হাত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি যদি হেফাজত না করো, আল্লাহ বাঁচার কোনো উপায় নেই, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, তমাম দুনিয়ার থেকে এই বালাকে উঠিয়ে দুনিয়াকে আবার পূর্বের মতো নিরাপদ করে দাও। রব্বুল আলামিন, তুমি হারামাইন শরীফাইনকে হেফাজত করো, আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করো। ইলাহাল আলামিন, আমাদের দোয়াগুলোকে মেহরবানি করে তুমি কবুল মঞ্জুর করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।